दो इखलास एमुन मुरे या इलाही।
अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम بسم الله الرحمن الرحيم সকলে পড়ি আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ وعلى آلك وأصحابك يا نور الله দুরূদ শরীফের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে আমাদের প্রিয় নবী রাসূলে আরবি হুজুর পন্নু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি জুমুয়ার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার 200 বছরের গুনাহকে মাফ করে দিবেন। আসুন আমরাও প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারাতে ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। حضرت آدم على نبينا عليه الصلاة والسلام الله رب العالمين একজন বিশিষ্ট নবী। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাম কে স্বীয় কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছেন। অতঃপর আদম আলাইহিস সালামকে সকল জিনিসের নামের জ্ঞান শিক্ষা দিয়েছেন। আদম আলাইহিস সালামকে সকল ফেরেশতাদের মাধ্যমে সিজদাও করিয়েছেন। অতঃপর আদম আলাইহিস সালামকে জান্নাতে অবস্থান করাইলেন এবং ইরশাদ করলেন লা তাকরাবা হাযিহিস শাজারাহ, এই গাছের নিকটেও যাবেন না বা অমুক গাছের ফল খাবেন না। কিন্তু ভুলবশত হযরত আদম আলাইহিস সালাম সেই নিষিদ্ধ গাছের ফলটি খেয়ে নিলেন। এটি কোনো গুনাহ ছিল না, বরং আদম আলাইহিস সালাম থেকে একটি ভুল ছিল মাত্র। ভুল বুঝার কারণে তিনি সেই নিষিদ্ধ গাছের ফলটি খেয়ে নিলেন এবং এতে এত বেশি অনুতপ্ত হইলেন যে নিষিদ্ধ গাছের ফলটি খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে যখন পৃথিবীতে পাঠিয়ে দিলেন তো হযরত আদম আলাইহিস সালাম 300 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করতে থাকেন, কাঁদতে থাকেন এবং তওবা করতে থাকেন 300 বছর পর্যন্ত। যদিও বা এটি কোনো গুনাহ ছিল না, বরং একটা ভুল ছিল, ভুল বুঝার কারণে। তিনি যে নিষিদ্ধ গাছের ফলটি খেয়ে নেন তিনি বুঝতে পারেন নাই এটা ওই গাছই যে গাছের ব্যাপারে আল্লাহ তাআলা মানা করেছেন, নিষেধাজ্ঞা বলেছেন। তাফসীরে নাইমিতে রয়েছে এ ভূপৃষ্ঠে 5 জন ব্যক্তি এমন রয়েছে যারা সবচেয়ে বেশি কেঁদেছে। প্রথমত হচ্ছে হযরত আদম আল্লাহ নবী এনা আলাইহিস সালাতু ওয়াসসালাম 300 বছর পর্যন্ত শুধু কেঁদেছেন তিনি পৃথিবীতে আসার পর। অতঃপর হযরত ইয়াকুব আল্লাহ নবী এনা আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের প্রিয় সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালামের বিচ্ছেদে তিনি অনেক বেশি কেঁদেছেন, এত কেঁদেছেন যে চোখের দৃষ্টিশক্তি কমে যায়। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম নবী ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহর ভয়ে অনেক বেশি কাঁদতেন, যা অনেক প্রসিদ্ধ। চতুর্থ মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয়তম কন্যা সন্তান মা ফাতেমাতুজ জাহরা, যখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য পর্দা করলেন, ইন্তেকাল করলেন, তো নিজের বাবার বিচ্ছেদে, প্রিয় নবীর বিচ্ছেদে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বেশি কেঁদেছেন। এবং ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ঘটনার পর, যিনি কারবালাতে পুরুষের মধ্যে যিনি বেঁচে গিয়েছিলেন, ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার ঘটনা সংঘটিত হওয়ার পর সারা জীবন অনেক বেশি কেঁদেছেন। তো এই সকল ব্যক্তিবর্গদের মধ্যে যে পাঁচজনের নাম নিলাম, তাদের মধ্যে আবার সবচেয়ে বেশি যদি হিসাব করলে দেখা যায় সবচেয়ে বেশি কেঁদেছে আদম আলাইহিসসালাম। তো 300 বছর পর্যন্ত কান্নাকাটি করার পর, আদম অশ্রু প্রবাহিত করার পর আদম আলাইহিসসালামের সাথে কি ঘটল? আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, যে আয়াতে মুবারাকা আমি প্রথমে তেলাওয়াত করেছিলাম। অতঃপর আদম আলাইহিসসালাম শিখে নিলেন নিজের প্রতিপালকের পক্ষ থেকে কিছু কালিমা, কিছু বাক্য, তিনি তা পাঠ করলেন, ফাতাবা আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামের তওবা কবুল করে নিলেন। নিঃসন্দেহে হুয়া তাওয়াবুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী এবং দয়ালু। এখন প্রশ্ন হচ্ছে, আদম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কি কালেমা শিখিয়ে দিলেন, বা আদম আলাইহিসসালাম এমন কি কালেমা পাঠ করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামের সে ভুলকে ক্ষমা করে দিয়েছেন? আসুন শুনি। এটি হাদিসে মুবারাকাতে মুফাসসিরিনে কেরামগণ রিওয়ায়াত করেছেন যে সে কালেমাটি কি। 1400 বছরের সকল বড় বড় মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরামগণ এই হাদিসে মুবারাকাটি নিজের কিতাবে উল্লেখ করেছেন, এত প্রসিদ্ধ। ইমাম হাকিম আল মুস্তাদরাকের মধ্যে, ইমাম তাবরানি মুআজাবুল আওসাত এবং মুআজাবুস সাগীরে, মাজমাউজ জাওয়াইদে, খাসায়েসুল কুবরার মধ্যে, মাওয়াহিবুল লাদুনিয়া, তাফসীরে দুররে মানসুর, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, বড় বড় মুহাদ্দিসিনে কেরামগণ এই হাদিসে মুবারাকাতে, তাফসীরে রুহুল বায়ানে এই হাদিসে মুবারাকাটি রিওয়ায়াত করা হয়েছে। তাফসীরে আজিজি এবং হিলিয়াতুল আলিয়ার মধ্যেও ইমাম আবু নায়েমও রিওয়ায়াত করেছেন। এগুলো সব প্রসিদ্ধ কিতাব, যা ওলামায়ে কেরামদের মাঝে অনেক বেশি প্রসিদ্ধ, সাধারণ মানুষরা না জানলেও ওলামায়ে কেরাম জানেন। হযরত আদম আলাইহিসসালাম, হাদিসে মুবারাকাটি বলছি, হযরত আদম আলাইহিসসালাম যখন অপ্রত্যাশিতভাবে ভুলবশত, ইজতেহাদি ভুলের কারণে নিষিদ্ধ গাছের ফলটি খেয়ে নিলেন, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুয়াটি পড়লেন, ইয়া রব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন লিমা গফারতালি, হে আমার প্রতিপালক, তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিচ্ছি, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানা সত্ত্বেও, তিনি তো সব কিছু জানেন, তারপরেও জিজ্ঞাসা করলেন, হে আদম, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে চিনেছো, তুমি তাকে কিভাবে চিনো? তো হযরত আদম আলাইহিসসালাম ইরশাদ করেন, হে আমার প্রতিপালক, আপনি স্বীয় কুদরতি হাত দ্বারা যখন আমাকে সৃষ্টি করলেন এবং আমার ভিতরে আত্মা প্রবেশ করাইলেন, তো আমি আমার মুখমণ্ডলকে, আমার মাথাকে উপরের দিকে করি, তো আমি আপনার আরশে মুআল্লার তলে একটি কালিমা দেখতে পাই, সে কালিমাটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তখন আমি এই বিষয়টি অনুধাবন করতে পারি যে যেই সত্তার নাম আপনি নিজের নামের সাথে মিলিয়ে আরশের পায়ায় লিখিত রেখেছেন, সে ব্যক্তি নিঃসন্দেহে আপনার নিকটে সবচেয়ে বেশি প্রিয় হবে। তাই আমি মনে করলাম যে তার ওসিলা নিয়ে আমি আপনার কাছে দোয়া চাই, প্রার্থনা করি। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেন, হে আদম, তুমি সত্য বলেছো, নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকটে সমগ্র মখলুকের মধ্যে সবচেয়ে বেশি প্রিয়। এবং হে আদম, তুমি জেনে রাখো, যদি আমি মুহাম্মদকে সৃষ্টি না করতাম তাহলে আমি তো তোমাকেও সৃষ্টি করতাম না। এত প্রসিদ্ধ একটি হাদিসে মোবারকা এটি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা দেখুন, এক তো আদম আলাইহিস সালাম থেকেও বেশি মর্যাদা আমাদের প্রিয় নবীর, এটা তো আন্ডারস্টুড। সাথে সাথে প্রিয় নবীর ওয়াসিলা নিয়ে দোয়া চাওয়া স্বয়ং আদম আলাইহিস সালামের সুন্নাত। তারিখে আপনি সাকিরের মধ্যে রয়েছে হযরত কাবুল আহবার রহমাতুল্লাহি তাআলা আলাইহি, অনেক বড় বিশিষ্ট তাবি বুজুর্গ, তিনি ইরশাদ করেন যে একদা হযরত আদম আলাইহিস সালাম, তার পরবর্তী সন্তান হযরত সিস আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পরে সেকেন্ড যাকে নবুয়ত দ্বারা ধন্য করেছেন, অর্থাৎ আদম আলাইহিস সালামের পরবর্তী খলিফা হযরত সিস আলাইহিস সালাম, তাকে ইরশাদ করেন হযরত আদম আলাইহিস সালাম, হে বৎস, আমার নসিহত তোমার উপর থাকবে, তুমি যখনই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে তো অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও জিকির করবে। কেননা যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে সৃষ্টি করলেন তো আমি সর্বপ্রথম আরশে মুআল্লাতে মুহাম্মদ নাম লেখা দেখি, অতঃপর যখন আমি আসমানের ভ্রমণ করি তো আসমানের প্রত্যেকটি স্থানে আমি মুহাম্মদ নাম লেখা দেখি, যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে জান্নাতে রাখলেন ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পূর্বে, আমি যখন জান্নাতে ছিলাম তো জান্নাতের প্রত্যেকটি অট্টালিকায়, প্রত্যেকটি হুরের গলায়, ফেরেস্তাদের চোখে, গাছের পাতায় পাতায় আমি মুহাম্মদ নাম লিপিবদ্ধ অবস্থায় দেখতে পাই। সুতরাং হে বৎস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরকে নিজের উপর আবশ্যক করে নাও, কেননা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নিকটে মুহাম্মদ সবচেয়ে বেশি প্রিয় এবং আল্লাহর ফেরেস্তারা সর্বদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরে মশগুল রয়েছে। তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কতই না প্রিয়। আচ্ছা, আদম আলাইহিস সালামের এই সম্পূর্ণ ঘটনা যা সূরা বাকারাতে রয়েছে, সূরা হিজরের মধ্যেও রয়েছে, সূরা আরাফের মধ্যেও রয়েছে, বিভিন্ন জায়গায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই ঘটনাকে রিপিট করেছেন আমাদের শিক্ষার জন্য, আদম আলাইহিস সালাম এবং ইবলিসের সে ঘটনাটি যা অনেক প্রসিদ্ধ। এই ঘটনাতে কিন্তু আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় রয়েছে, সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। বিষয়টি হচ্ছে, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিষেধ করেছিলেন অমুক গাছের ফল খাবে না, কিন্তু আদম আলাইহিস সালাম ভুলবশত তা খেয়ে নিলেন। অপরদিকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সকল ফেরেশতাদেরকে, যেখানে শয়তানও ছিল, আদেশ করেছিলেন আদমকে সিজদা করো, সকল ফেরেশতারা সিজদা করেছিল কিন্তু ইবলিস শয়তান করে নাই, তো সেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নাফরমানি করলো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আদেশের উপর আমল করে নাই। যদি বাহ্যিক দৃষ্টিতে আমরা একটু দেখি, আদম আলাইহিস সালাম এবং ইবলিস শয়তান দুইজনের দিক থেকেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আদেশের উপর আমল করা পাওয়া যায়নি। একদিকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বলেছিলেন এই গাছের ফল খাবে না, তিনি ইজতিহাদি ভুলের কারণে অপ্রত্যাশিতভাবে খেয়ে নিলেন, আল্লাহর আদেশের উপর আমল পাওয়া যায়নি, হয় নাই আমল। অপরদিকে আল্লাহ তাআলা ইবলিস শয়তানকেও বলেছিলেন সিজদা করো আদমকে, সে সিজদা করে নাই, তো শয়তানের দিক থেকেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আদেশের উপর আমল করা পাওয়া যায় নাই, সে আমল করে নাই আল্লাহর আদেশের উপর। অর্থাৎ দুইজনের ক্ষেত্রেই, দুইজনের বিষয়তেই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের উপর আমল হয় নাই। কিন্তু একটু পর্যবেক্ষণ করলে আমরা বুঝতে পারব, দুইজনের পরিণামের মধ্যে, দুইজনের ফলাফলের মধ্যে বিরাট পার্থক্য। ইবলিস শয়তানকে আদেশ করলে সিজদা করো, সিজদা করে নাই, আল্লাহ তাআলা তাকে সব সময়ের জন্য বিতাড়িত করে দিলেন, সব সময়ের জন্য লানতি করে দিলেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে ইবলিস শয়তান ঘোষণা করলেন, বিতাড়িত করে দিলেন নিজের দরবার থেকে সব সময়ের জন্য। অপরদিকে আদম আলাইহিস সালামকে আদেশ দিয়েছিলেন এই গাছের ফল খাবে না, তিনি ভুল ক্রমে খেয়ে নিলেন, কিন্তু পরিণাম কি, ফলাফল কি, আদম আলাইহিস সালামকে খিলাফতের মুকুট পরিধান করিয়ে, অর্থাৎ নবুয়ত দান করে সম্মানের সাথে পৃথিবীতে পাঠিয়ে দিলেন, এবং পুরো মানব জাতির জন্য পিতা বানিয়ে দিলেন তাকে, আদম আলাইসালামকে। দুইজনের ক্ষেত্রেই আল্লাহর আদেশের অমান্য পাওয়া যাচ্ছে, কিন্তু পরিণামের মধ্যে বিরাট পার্থক্য। ইবলিশ শয়তান বিতাড়িত হইল, সব সময়ের জন্য ইবলিশ হয়ে গেল, আদম আলাইসালাম নবুয়ত দ্বারা ধন্য হইলেন এবং তাকে মানব জাতির জন্য পিতা, সকল মানব জাতির পিতা বানিয়ে দেওয়া হইল। কেন এই পার্থক্য? এই পার্থক্য সংক্ষিপ্ত আকারে বোঝার চেষ্টা করি, যার ব্যাপারে ওলেমায়ে কেরামগণ নিজেদের কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে আলোচনা করেছেন। পার্থক্য কী? পার্থক্য হচ্ছে মানুষ এবং ইবলিশ। এই মানুষ এবং ইবলিশের পার্থক্যটাই আমাদের বুঝতে হবে যে পার্থক্যটা আমাদের মধ্যে আছে কি নাই। পাঁচটি মূল পার্থক্য রয়েছে এই পুরো বিষয়টিতে। এক, যখন আদম আলাইসালাম নিষিদ্ধ গাছের ফলটি খেয়ে নিলেন, তিনি নিজের দোষকে স্বীকার করেন যে আমার থেকে ভুল হয়েছে। অপরদিকে ইবলিশ শয়তান যখন সে সেজদা করে নেয় এবং আল্লাহর অবাধ্যতা করল, তো সে নিজের দোষ তো স্বীকার করেই নাই, বরং সে আরও দলিল দেওয়া শুরু করে দিল যে আমি কেন সেজদা করব, আমি আগুনের সৃষ্টি, আদম মাটির সৃষ্টি, আমি তো তার থেকে উত্তম। সে দলিল দিতে লাগলো নিজের দোষকে স্বীকার না করে, হ্যাঁ আমি আল্লাহর নাফরমানি করেছি, সে আরও দলিল দিতে লাগলো তার উপর, আরও অটল হয়ে গেল। আদম আলাইসালাম যখন বুঝতে পারলেন তিনি একটি ফল খেয়ে নিলেন যা থেকে আল্লাহ তাআলা বারণ করেছিলেন, তিনি সাথে সাথে তা মেনে নিলেন, হ্যাঁ আমার থেকে দোষ হয়েছে। দ্বিতীয় পার্থক্য, আদম আলাইসালাম যখন নিষিদ্ধ গাছের ফল খেয়ে নিলেন, তিনি নিজের দোষ অপরের উপর চাপিয়ে দেন নাই, নিজের দোষ অন্যের উপর সাব্যস্ত করেন নাই, নিজের দোষ নিজের জন্য মেনে নিলেন, হ্যাঁ আমি এই দোষটি করেছি, নিজের জন্য সাব্যস্ত করলেন দোষটি, ত্রুটিটি। আর ইবলিশ শয়তান কি করলো জানেন? যখন ইবলিশ শয়তান সিজদা করে নাই এবং তাকে বিতাড়িত করা হলো, তখন সে বলল, সে এত খারাপ, সে বলে উঠল, হ্যাঁ আমার প্রতিপালক, এর শপথ যে তুমি আমাকে পথভ্রষ্ট করেছ, নাউজুবিল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে উঠল, তুমি আমাকে পথভ্রষ্ট করেছ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ব্যাপারে। অপরদিকে আদম আলাইহিস সালাম কি বললেন? আল্লাহ তাআলা তাও কোরআনে পাকে কোট করেছেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আমার প্রতিপালক, আমি তো আমার উপর জুলুম করে বসেছি, আমি সে ফলটি খেয়ে নিলাম যা থেকে তুমি আমাকে বারণ করেছিলে। পার্থক্য বুঝছেন? ইবলিশ শয়তান আল্লাহর উপর দোষ দিয়ে দিল, তুমি আমাকে পথভ্রষ্ট করলে, অথচ হিংসা সে নিজে করল, অহংকার নিজে করল, তার আমল খারাপ, তার মন খারাপ, কিন্তু সে দোষ দিচ্ছে আল্লাহ তাআলার উপর। আর অপরদিকে আদম আলাইসালাম নিজের দোষ মেনে নিলেন। আচ্ছা, তৃতীয় হচ্ছে, আদম আলাইসালাম নিজের কৃতকর্মের উপর অনুতপ্ত হইলেন, অনুশোচনা বোধ প্রকাশ করলেন, আল্লাহ আমি এটা কী করে বসলাম। এক রিওয়ায়েত অনুযায়ী আদম আলাইসালাম পৃথিবীতে আসার পর কয়েক বছর পর্যন্ত আসমানে নিজের চোখ তুলেন নাই, লজ্জায়, এমন লজ্জা বোধ করলেন যে আল্লাহর ভয়ে, আল্লাহর লজ্জায়, যে আমি একটি আল্লাহর একটা কথা রাখতে পারলাম না, আমি চোখই তুলেন নাই আসমানে, অনুতপ্ত। এটাকে বলে অনুশোচনা বোধ। আর অপরদিকে শয়তান কি করলো? অনুতপ্ত হওয়ার তো দূরের কথা, সে বলল যে আমি তো পথভ্রষ্ট হইলামই, আদমের সন্তানদেরকেও আমি পৃথিবীতে গিয়ে পথভ্রষ্ট করব, তাদের জন্য পৃথিবীকে সুন্দর করে দিব, তাদের সবাইকে আমি গুমরা এবং বিপদগামী করে দিব। সে অনুতপ্ত হওয়া দূরের কথা, আরও নিজের গুনাহের উপর অটল হয়ে বলতে লাগলো, আমি প্রতিশোধ নিব, আদমের সন্তানদের থেকে প্রতিশোধ নিব, আমাদের থেকে প্রতিশোধ নেবে। চতুর্থ হচ্ছে, হযরত আদম আলাইসালাম, চতুর্থ পার্থক্য, হযরত আদম আলাইসালাম যখন নিজের ভুলটি বুঝতে পারলেন, সাথে সাথে তওবা করলেন এবং ইরশাদ করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া সর্বপ্রথম আদম আলাইসালামই পড়েছিলেন, হে আমার প্রতিপালক, আমি তো আমার নফসের উপর জুলুম করে বসলাম, আমি নিজের উপর জুলুম করে বসলাম, তুমি যদি ক্ষমা না করো এবং দয়া না করো, তাহলে তো আমি ক্ষতির সম্মুখীন হয়ে যাব। আর অপরদিকে শয়তান কি করল? তওবা করা তো দূরের কথা, সে বলল, আংউযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে আমার প্রতিপালক, তুমি আমাকে কিয়ামত দিবস পর্যন্ত সময় দিয়ে দাও। সে নিজের তওবাকে বিলম্ব করে দিল, তওবা তো করে নাই, আরও সময় চাইলো, আল্লাহ তুমি আমাকে সময় দাও কিয়ামতের দিন পর্যন্ত, আমি মানুষদেরকে পথভ্রষ্ট করব। সে তওবা করে নাই। এই হচ্ছে পার্থক্য। পঞ্চম, আদম আলাইসালাম আল্লাহর রহমত থেকে নিরাশ হন নাই, তিনি জানতেন 300 বছর অতিবাহিত হয়ে গেল, তারপরে তওবা করেই যাচ্ছেন যে আল্লাহ তাআলা দয়া কোনো না কোনো দিন তো হবেই। তিনি আল্লাহর রহমত থেকে নিরাশ হন নাই, কিন্তু ইবলিস শয়তান আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেল আর তওবাও করল না, বরং সে অটল হয়ে গেল যে আমি পৃথিবীতে গিয়েও খারাপ কাজ করব, আদম সন্তানকে পথ ভ্রষ্ট করব। তো এই 5টি পার্থক্য মানুষ এবং ইবলিস শয়তানের মধ্যে রয়েছে। যদি মানুষের মধ্যে যদি এই 5টি গুণ না থাকে, তাহলে সে এক রকমের ইবলিস শয়তানি হয়ে যায়, তার মধ্যেও শয়তানি ঢুকে যায়। আর যদি সে পার্থক্য করতে পারে যা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের মধ্যে ছিল, তাহলে সে ফেরেশতার চেয়ে উত্তম হয়ে যায়। কি? নিজের ভুলটাকে বুঝতে পারা, নিজের ভুল তার দোষ অপরের উপর চাপিয়ে না দেওয়া, অনুতপ্ত হওয়া, তওবা করা এবং আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া। আমাদের সমাজে এরকম অনেক লোক আছে, বরং আমরা সকলেই এ রোগে অভ্যস্ত। আমরা আমাদের দোষ স্বীকার করতে চাই না। একটি কথা রয়েছে, মানুষ মাত্রই ভুল, মানুষ থেকে ভুল হবেই, কিন্তু উত্তম মানুষ সেই যে নিজের দোষকে স্বীকার করে ফেলে, চাই দুনিয়াবী ক্ষেত্রে হোক, দিনী ক্ষেত্রে হোক, সকল ক্ষেত্রে। আপনার থেকে কোনো ভুল হয়েছে? হ্যাঁ ভাই, আমার যখন বুঝতে পারলেন ভুল তো হয়ে গেছে, ভুলটাকে স্বীকার করা, প্রকাশ করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক মানুষই ভুল সম্পাদনকারী, প্রত্যেক মানুষ থেকে ভুল হয়, কিন্তু উত্তম মানুষ সেই যে নিজের দোষ স্বীকার করে, যে তওবা করে। আমাদের অবস্থা কি? আমি ভুল স্বীকার করব, তাহলে তো আমার সম্মান নষ্ট হয়ে যাবে। 10 জন মানুষের সামনে আমি বলবো, আচ্ছা ভাই রাখেন আমার থেকে ভুল হয়েছে, এ কথা আমি বলবো, তো আমার সম্মান গেল কই? আমার মাথা নত হয়ে যাবে আমি যদি নিজের দোষ স্বীকার করে ফেলি, আমার স্ট্যাটাস কয়ে গেল, আমার ইগো কয়ে গেল, সব কিছু শেষ হয়ে যাবে। নিজের থেকে ছোট বা যারা কম বয়সী তাদের সামনে নিজের দোষ স্বীকার করা, ওটা তো কল্পনাও করা যায় না। কখনো যদি আমাদের দোষ সবার সামনে প্রকাশ হয়েও যায়, আমরা কথাকে পেঁচিয়ে দিই, কথাকে পেঁচায় এমনভাবে ঘুরায় বলি একদম যেন সামনের লোকটাই দোষ করেছে, আমার দোষই নেই, কথাকে পুরো পেঁচায় দিই, ঘুরায় ফেলি, নিজের দোষ স্বীকার করব না। কেন করব? আচ্ছা, অনেকেই লোভের কারণে নিজের দোষ স্বীকার করে না, লোভের কারণে। যদি আমি আমার দোষকে স্বীকার করি, তাহলে তো আমার চাকরি চলে যাবে, টাকা আসা বন্ধ হয়ে যাবে, আমার উপার্জন বন্ধ হয়ে যাবে। অনেকে মনে করে দোষ স্বীকার করা চালাকি, অথচ দোষ স্বীকার না করা আরো বড় অপরাধ। এই দোষ স্বীকার না করার কারণে কত বড় বড় সংসার ভেঙে যায়, তালাক পর্যন্ত কথা চলে যায়, এই একটা ইগোর কারণে। আমি দোষ স্বীকার করব না, স্বামী স্ত্রী না, স্বামী নিজের দোষ মানতে চায়, হ্যাঁ আমার থেকে ভুল হয়েছে কথা আমি প্রথমে বলেছিলাম, আর না স্ত্রী নিজের দোষ মানতে চায়, হ্যাঁ আমি প্রথমে একটু ব্যাকা কথা বলে দিয়েছিলাম, তার বাবা নিয়ে তার মা নিয়ে কিছু বলে দিয়েছিলাম। কেউ নিজের দোষ মানতে রাজি হয় না, ভাই বোন নিজের ক্ষেত্রে নিজের দোষ মানতে রাজি করে না, অথচ বড় বড় রাজত্ব, বড় বড় সম্প্রদায় ধ্বংস হয়েছে নিজের দোষ না মানার কারণে। এটা এত বড় একটি অপরাধ। একবার হযরত ঈসা আল্লাহ নবীনা ওয়া আলিহিস সালাতু ওয়াসসালাম কোথাও যাচ্ছিলেন সফরে, তিনি সর্বদা সফররত অবস্থায় থাকতেন ঈসা আলাইহিস সালাম। তো এক ব্যক্তি এসে বলল, হুজুর আমাকে আপনার সংস্পর্শে রাখেন, আমি আপনার সাথে সাথে থাকবো, আপনার নবী আল্লাহ, আমি আপনার সাথে সাথে থাকবো। ঈসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে চলো। সামনের দিকে অগ্রসর হলেন, কিছু খাবার প্রয়োজন বোধ হইল, তো বসে গেলেন এক জায়গায়। তো ঈসা আলাইহিস সালামের নিকটে 3টি রুটি ছিল, কয়টি? 3টি রুটি ছিল। একটি রুটি নিজে খেলেন, আরেকটি রুটি ওই নিজের সাথীকে দিলেন, ওই ব্যক্তিকে। তৃতীয় রুটিটি রেখে তিনি সামনেই পুকুর বা নদী ছিল, তিনি সেখান থেকে পানি পান করতে গেলেন, আর সে ব্যক্তি ওখানে বসেছিল। পানি পান করে যখন আসলেন, তো দেখলেন সেখানে রুটি নাই, ওই একটি রুটি রেখে গেলেন, সে রুটি নাই, এই রুটি কে খেয়েছে, রুটি কয়ে গেল। হুজুর আমি তো জানি না। ঈসা আলাইহিস সালাম বুঝতে পারলেন সে মিথ্যা বলছে, নিজের দোষ স্বীকার করছে না। হতে পারে সে বলে দিলে, হ্যাঁ রুটি আমি খেয়ে নিয়েছি, ঈসা আলাইহিস সালাম কিছুই বলতেন না, কিন্তু ঈসা আলাইহিস সালাম কষ্ট পেলেন যে সে মিথ্যা কেন বলছে, দোষ স্বীকার করছে না কেন। আচ্ছা, ঈসা আলাইহিস সালাম তারপর তাকে সঙ্গে করে নিয়ে কিছুই না বলে সামনের দিকে অগ্রসর হলেন। কিছুক্ষণ অনেক দূর হাঁটার পরে আবার ক্ষুধার অনুভব হলো, কিন্তু তখন ঈসা আলাইহিস সালামের কাছে আর কিছু খাবার ছিল না। তো তিনি দেখলেন একটি হরিণী নিজের 2টি ছোট ছোট বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে। ঈসা আলাইহিস সালাম যত নবী, নবীদের তো ক্ষমতা থাকে, তিনি হরিণীর একটি বাচ্চাকে ইশারা করলেন, এদিকে এসো। ওই বাচ্চা চলে আসলো, তিনি তাকে জবাই করলেন, ভুনা গোস্ত তৈরি করলেন, নিজেও খেলেন, ওই ব্যক্তিকেও খাওয়াইলেন। অতপর ওই হরিণের বাচ্চার হাড়গুলো একত্রিত করে আদেশ দিলেন, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে জীবিত হয়ে যাও। ওই হরিণের বাচ্চাটি সাথে সাথে জীবিত হয়ে গেল, আবার নিজের মায়ের দিকে দৌড় দিল। তো এখন ঈসা আলাইহিস সালাম এই মুজিজা দেখানোর পর, এই ক্ষমতা দেখানোর পর বললেন, ওই সত্তার শপথ যে তোমার সামনে এত বড় একটি ক্ষমতা মুজিজা তোমাকে প্রকাশ করিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, সত্য করে বলো ওই রুটিটি কে খেয়েছিল? ঈসা আলাইহিস সালাম এখনও ধরে রাখছেন, ওই রুটি খেয়েছিল কে? হুজুর আমি তো জানি না, সত্যি জানি না। আচ্ছা ঠিক আছে। ঈসা আলাইহিস সালাম আবার সামনের দিকে অগ্রসর হলেন, সামনে একটা নদী দেখতে পেলেন, পারাপারের কোনো ব্যবস্থা নাই, কীভাবে পার করবেন? ঈসা আলাইহিস সালাম তার হাত ধরলেন ওই ব্যক্তির এবং পানির উপর দিয়ে হেঁটে পুরো নদী অতিক্রম করে ফেললেন। এখন আবার বললেন ঈসা আলাইহিস সালাম, হে ব্যক্তি দেখো, যে সত্তা আমাকে এমন ক্ষমতা দিয়েছে যে আমি তোমার সামনে মুজিজা দেখাইলাম, এমন ক্ষমতা দেখাইলাম, সে সত্তার শপথ, আল্লাহ রাব্বুল আলামিনের শপথ, সত্যি করে বলো সে রুটি কে খেয়েছিল? ওই ব্যক্তি বলছে, হুজুর আমি তো জানি না। আবার একই কথা, আমি জানি না কে খেয়েছিল। ঈসা আলাইহিস সালাম আবার সামনের দিকে অগ্রসর হন, একটি মরুভূমিতে আসেন হাঁটতে হাঁটতে। তো সেখানে একটি স্থানে কিছু বালু, কিছু ধুলা বালু একত্রিত করেন, একটা স্তূপ তৈরি করেন এবং বালুকে আদেশ দেন, হে বালু তুমি সোনাতে রূপান্তর হয়ে যাও। তো সাথে সাথে ওই বালুগুলো সোনাতে, স্বর্ণতে পরিবর্তন হয়ে গেল। এখন ঈসা আলাইহিস সালাম বললেন, এটাকে আমরা তিন ভাগ করব, এক ভাগ আমি নিব, এক ভাগ তুমি নিবে, আর তৃতীয় ভাগটি সেই ব্যক্তি নেবে যে ওই রুটি খেয়েছিল। এখন ওই ব্যক্তির উপর লোভ, ওই ব্যক্তির মনে তো লোভের একটা জোয়ার চলে আসলো, আরে ওই ব্যক্তি আরেকটা অংশ তো তাহলে বাকি থেকে যাবে। এখন সে আর ধরে রাখতে পারলো না নিজেকে, তাৎক্ষণাৎ বলে উঠলে, হুজুর হুজুর রুটি আমি খেয়েছিলাম, এই অংশটা তাহলে আমারই দিয়ে দেন। তো এই দোষটা যদি সে পূর্বেই মেনে নিত তাহলে কোনো দোষ হতো? ঈসা আলাইহিস সালাম কিছুই বলতেন না, কিন্তু ঈসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে সে মন থেকে নিজের দোষ স্বীকার করছে না, লোভের তাড়নায় এসে করছে। তো ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি সব শোনাই রাখো, আমাকে একটা শোনাও দরকার নাই। এই বলে তিনি সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন। এখন সে ব্যক্তি তো খুশিতে আনন্দে, পুরা সোনা আমার। এখন সে চিন্তা করতে লাগলো, এই সোনাগুলোকে আমি নিয়ে কীভাবে যাবো, একটা ব্যবস্থা করতে হবে। দেখুন সে এমন দুর্ভাগা, যার সাথে থেকে এত বড় বড় মুজিজা দেখেছে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, যার সংস্পর্শে সে এতক্ষণ ছিল, যার মাধ্যমে সে এমন মুজিজা দেখলো, মাটি সোনাতে রূপান্তর হয়ে গেল, তারপরেও তার মধ্যে কোনো অনুভূতি নাই, ঈসা আলাইহিস সালামের সংস্পর্শ ছুটে গেল তার থেকে, তারপরেও দুর্ভাগা সে বুঝতে পারে নাই। আচ্ছা এখন সোনা কীভাবে নিয়ে যাবে এই চিন্তায় করছিল, ততক্ষণে দুজন ব্যক্তি আসে। দুজন ব্যক্তি এসে দেখে যে আরে এই ব্যক্তির কাছে তো অনেক সোনা, তো তার কাছ থেকে স্বর্ণ নেওয়ার তারা চেষ্টা করলো। যখন দেখছে যে ওই ব্যক্তি দিচ্ছে না, তখন তারা মনস্থ করলো যে একে এখন হত্যাই করে দিব। আর সেই ব্যক্তি যখন দেখলো আরে এরা তো সোনার জন্য আমাকে হত্যাই করে দিবে, বলো বাবা দাঁড়াও আমরা একটা কাজ করি, এই স্বর্ণকে তিন ভাগে ভাগ করে নেই, ঝগড়াই শেষ। তারা বললো আচ্ছা ঠিক আছে, আমরাও রাজি। এখন ওই ব্যক্তি বললো আমরা একটা কাজ করি, আমারও ক্ষুধা পেয়েছে, মরুভূমি এলাকা, নিঃসন্দেহে তোমরাও ক্ষুধা পেয়েছো, আমাদের মধ্যে থেকে একজন বাজারে গিয়ে খাবার নিয়ে আসুক, খাবার আনার পর আমরা আমাদের ক্ষুধা নিবারণ করার পর স্বর্ণ তিন ভাগে সমানভাবে ভাগ করে নেব। তো তাদের মধ্যে থেকে একজন গেল খাবার আনার জন্য। এখন যে খাবার আনতে গিয়েছে সে চিন্তা করলো, আমি যদি এই খাবারে বিষ মিশ্রিত করে দেই তাহলে ও দুইজন খাবার খেয়ে সাথে সাথে মারা যাবে, পুরো স্বর্ণ আমার। এখন সে সত্যি সত্যি খাবার ক্রয় করে তাতে বিষ মিশিয়ে নিয়ে আসতেছে। অপরদিকে তারা দুইজন যারা স্বর্ণের সাথে আছে, সোনার স্তূপের সাথে আছে, তারা চিন্তা করছে যে খাবার আনতে গিয়েছে সে আসার সাথে সাথে যদি আমরা তাকে হত্যা করে দেই তাহলে স্বর্ণকে শুধুমাত্র দুই ভাগ করতে হবে, আমরা বেশি করে অংশ পাবো, তাহলে আমরা তাকে হত্যাই করে দেবো, সে আসুক। এখন সে তৃতীয় ব্যক্তি আসলো, ওই দুইজন মিলে তাকে হত্যা করে দিল, সে গেল মারা। এখন তারা দুইজন খুশি আনন্দে মাত্র দুইজন ভাগ করবে, খাবার খেতে বসলো। খাবার খেতে খেতে এই বিষের প্রতিক্রিয়া শুরু হয়, তাৎক্ষণাৎ সাথে সাথে এই দুইজনে মারা গেল। তো সোনা কারোই হলো না, কয়েকদিন যাবৎ তাদের লাশ ও সোনার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। ঘটনাক্রমে ঈসা আলাইসলাম ও একই পথ দিয়ে যাচ্ছিলেন, তো তিনি ও তিনজনের লাশকে দেখলেন। নবী ছিলেন, তাদের কাছে হিকমত সবচেয়ে বেশি থাকে, তিনি দেখেই বুঝতে পারলেন যে কী ঘটনা এখানে ঘটেছিল আমার যাওয়ার পর। তিনি সাথে সাথে তার সাথে যে লোকজন ছিল, হাওয়ারি ছিল, সাহাবি ছিল, তো ঈসা আলাইসলাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, দেখো দেখো এটা হচ্ছে আসল দুনিয়া, যে দুনিয়া কাউকে ছাড়ে না। এই বলে ঈসা আলাইসলাম সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন। তো এখন বলেন, ওই ব্যক্তি যে একটা রুটি খেয়ে নিজের দোষ স্বীকার করে নাই, তার লোভ, তার খারাপ অভ্যাস, তার পরিণাম কোন দিকে নিয়ে গেল? তাই নিজের দোষকে স্বীকার করা, নিজের ভুলকে বুঝতে পারা, এটা অনেক মহৎ একটি গুণ। নিজের দোষকে স্বীকার করবেন, এটা আদম আলাইহিস সালামের তরিকা, আমাদের পিতার তরিকা এটি। তো ইগো, স্ট্যাটাস, অহংকার, আমি আমার দোষ কেন মানবো, এগুলো ছেড়ে দিন, এগুলো খারাপ কথা। আপনার ছোটোর সামনেও যদি আপনার থেকে কোনো ভুল হয়ে যায়, স্বীকার করে ফেলুন, সেখানে হিকমত খাটাবেন না, সেটা হিকমত না, সেটা বোকামি। এ ছোটোর সামনে আমার ভুল হয়ে গেছে, চালাকি করে একটু কথা ঘুরাই দিই না, এটা মুসলমানদের তরিকা না, এটা নবী রাসূলদের তরিকা না। নবী রাসূলদের তরিকা হচ্ছে নিজের দোষকে স্বীকার করা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যা শুনলাম তা এর উপর আমল করার এবং অপরের নিকটা পৌঁছানোর তৌফিক দান করুক। মাত্র একটি টপিক নিয়ে, নিজের দোষকে স্বীকার করা, এটা নিয়ে আলোচনা করলাম। আরও চারটি গুণ যা আদম আলাইসলামের মধ্যে ছিল, যা আদম আলাইসলাম এবং ইবলিস শয়তানের মধ্যে পার্থক্য করে দেয়, যদিও বা দুইজনের ক্ষেত্রে আমল পাওয়া যায়নি, তারপরেও পার্থক্য কত বিরাট, সে বিষয়ে অন্য কোনো সময় ও চারটি টপিক নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা যা শুনলাম তা স্মরণ রাখার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।